শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 5 ফেব্রুয়ারি, 22 মাঘ এবং ফার্সি 16 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে যথারীতি দুটি প্রতিবেদন। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার রকেট বা ক্রুজ টাইপের বোমা দেবে বলে ঘোষণা করেছে। মার্কিন এই পদক্ষেপের বিরুদ্ধে রাশিয়ার হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশি কর্মিনীতে মালয়েশিয়া এমওইউ পরিবর্তনের কথা ভাবছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে হজরত জয়নাব সালামুল্লাহ আলাহের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে আলোকোজ্জ্বল দশ প্রভাত। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের ত্রুটির কারণে ভিয়েনায় পরমাণু আলোচনা বন্ধ হয়নি বলেছেন আলী বাগেরি, রাফায়েল গ্রোসিকে সতর্ক করল তেহরান। কিয়েভ সরকারকে অস্ত্র দিতে থাকলে ইউক্রেন ছারখার হয়ে যাবে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুঁশিয়ারি। গ্যাস ও বিদ্যুৎ খাতে ভর্তুকি বন্ধের ইঙ্গিত, ক্রয়মূল্যে কিনতে চাইলে সরবরাহ সম্ভব পাবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতের পশ্চিমবঙ্গে অবিলম্বে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হবে, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের ঘোষণা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। পাশ্চাত্যের সঙ্গে পরমাণু আলোচনায় ইরানের আলোচক দলের প্রধান ও উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ভিয়েনা সংলাপে ইরান এমন কোনো দোষ করেনি যার কারণে ওই আলোচনা বন্ধ রয়েছে। তিনি পরমাণু সমঝোতা পুনর্বহলের সংলাপ আবার শুরু করার ব্যাপারে তেহরানের প্রস্তুতিও ঘোষণা করেছেন। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানের এ অবস্থান তুলে ধরেন উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। তিনি বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই পরমাণু সমঝোতা পুনর্বহলের উদ্যোগ নেয় এবং তেহরানের পক্ষ থেকে এ প্রচেষ্টা এখন পর্যন্ত চলমান রয়েছে। কানি বলেন, ইরান তার জনগণের জাতীয় স্বার্থ ও রেডলাইনগুলো রক্ষা করে আলোচনা চালিয়ে যেতে বদ্ধপরিকর। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকা 2018 সালের মে মাসে একতরফাভাবে বেরিয়ে যায়। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি তার দেশের পরমাণু তৎপরতা নিয়ে অপেশাদার ও অগ্রহণযোগ্য আচরণের ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের আচরণের ফলে গ্রোসির পাশাপাশি আইএইএর সুনাম ক্ষুণ্ণ হবে। তিনি গতকাল আইআরআইবিকে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি ইরানের ফোর্দো পরমাণু স্থাপনা সম্পর্কে আইএইএর সর্বসাম্প্রতিক প্রতিবেদনের ব্যাপারে দুঃখ প্রকাশ করে বলেন, আইএইএর পরিদর্শকরা ফোর্দো পরিদর্শন শেষে এই স্থাপনার কার্যক্রম সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন তা সঠিক নয়। আইএইএ গত বুধবার অভিযোগ করেছে, ইরান ফোর্দো পরমাণু স্থাপনায় শতকরা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম উন্নত সেন্ট্রিফিউজের দুটি ক্লাস্টারের মধ্যে আন্তঃসংযোগে একটি অঘোষিত পরিবর্তন এনেছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনের প্রতি আমেরিকার সমরাস্ত্রের চালান অব্যাহত থাকলে সংঘাত এতটা প্রবল হবে যে তা গোটা ইউক্রেনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তিনি গতকাল প্রখ্যাত রুশ সাংবাদিক নাদানা ফ্রিদ রিকসনকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। মেদভেদেভ বর্তমানে রাশিয়া জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ইউক্রেনের প্রতি মার্কিন অস্ত্রের চালান অব্যাহত থাকলে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের সব এলাকায় আগুন জ্বলবে। মেদভেদেভ বলেন, ইউক্রেনকে আরও বেশি অস্ত্র দেওয়ার অর্থ রাশিয়ার পক্ষ থেকে আরও বেশি প্রতিশোধমূলক হামলা। ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে রাশিয়া আলোচনায় বসতে বাধ্য হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মেদভেদেভ বলেন, রাশিয়া কোনো অবস্থাতেই বাধ্য হয়ে আলোচনায় বসবে না। ইউক্রেন ও পাশ্চাত্য দূরপাল্লার অস্ত্র ব্যবহার করলে তার ফল উল্টো হবে বলেও তিনি সতর্ক করে দেন। সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ আবারও বলেন, রাশিয়া তার সামরিক ডক্ট্রিন অনুযায়ী প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করবে। আমেরিকার আকাশসীমা থেকে চীনের বেলুনটি ধ্বংস করার ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একে বিবৃতিতে বলেছে, আমেরিকার বেলুনের বিষয়ে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে। আজ বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় একে বিবৃতিতে বলেছে, চালকহীন বেসামরিক আকাশযানটিতে হামলায় পেন্টাগন যে শক্তি ব্যবহার করেছে তা নিয়ে চীন তীব্র অসন্তোষ প্রতিবাদ জানাচ্ছে। প্রয়োজনে ব্যাপারে আরও পদক্ষেপ নেওয়া হবে। কয়েকদিন আগে উত্তর আমেরিকার আকাশে চীনা বেলুনটি শনাক্ত করা হয় এবং আমেরিকা একে গোয়েন্দা বেলুন বলে দাবি করে আসছিল, কিন্তু চীন বারবারই বলেছে আবহাওয়া সংক্রান্ত গবেষণার জন্য বেলুনটি আকাশে উড়ানো হয়েছে এবং বাতাসের গতি বেশি হয় এটি সুনির্দিষ্ট অবস্থান ও পথ থেকে সরে গিয়ে আমেরিকার আকাশে ঢুকে পড়েছে। এমন অবস্থায় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, শনিবার F-22 র্যাপ্টর যুদ্ধবিমান থেকে একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে বেলুনটি ধ্বংস করা হয়েছে। এদিকে আমেরিকার আকাশে চীনা বেলুন ভূপাতিত করে চরম উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বেলুনটি গুলি করার কাজে অংশগ্রহণকারী যুদ্ধ বিমানের পাইলটদের অভিনন্দন জানিয়েছেন। শনিবার মেরিল্যান্ডে বাইডেন সাংবাদিকদের বলেন, তারা সাফল্যের সঙ্গে এটিকে গুলি করে নামিয়েছে। আমি আমাদের সেসব পাইলটের প্রশংসা করতে চাই যারা এটি করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত ও সৌদি আরবে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। গ্যাস বিদ্যুতে ভর্তুকি বন্ধ করতে চায় বাংলাদেশ সরকার। গ্রাহকরা ক্রয়মূল্যে কিনতে চাইলে সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
গ্যাস বিদ্যুতে ভর্তুকি বন্ধ করতে চায় বাংলাদেশ সরকার। গ্রাহকরা ক্রয়মূল্যে কিনতে চাইলে সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ রোববার সকালে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নবনির্মিত বিনিয়োগ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিদেশিদের পাশাপাশি দেশীয় ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মহামারী করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্ববাসীকে চরম সংকটে ফেলেছে, তাই জ্বালানি নিয়ে সব দেশেই চরম মূল্য দিতে হচ্ছে। আগামীতে সংকট বাড়বে জানিয়ে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী।
আমরা যে বিদ্যুৎটা দেই এটা উৎপাদন করতে 1 কিলোওয়াটে বোধহয় কত লাগে, 12 টাকা, আর সেখানে আমরা নিচ্ছি মাত্র 6 টাকা, তাতেই আমরা অনেক চিৎকার শুনি। কিন্তু ইংল্যান্ডে কিন্তু 150% বিদ্যুৎ দাম বাড়িয়েছে, এটা সবার মনে রাখতে হবে। আমি আবারও বলবো, গ্যাস বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যাবে যদি ক্রয় মূল্য যা হয় সেটা সবাই দিতে রাজি থাকে, তাহলে এটা দেওয়া যাবে, তাছাড়া কত ভর্তুকি দেওয়া যায়।
এদিকে ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের বিদ্যুৎ মার্চের প্রথম সপ্তাহে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে জেলা জজ আদালতের দেয়া রায় স্থগিত করেছে হাইকোর্ট। এর ফলে জাপা চেয়ারম্যান হিসেবে জি এম কাদের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছে তার আইনজীবী। রোববার বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চে আদেশ দেয়। জি এম কাদের আইনজীবী শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, হাইকোর্টের আদেশের পর জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে জি এম কাদের আর কোন আইনি বাধা নেই। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যে অবিলম্বে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ চালু হবে বলে মন্তব্য করেছেন আজ। কলকাতা থেকে সম্পর্কে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যে অবিলম্বে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ চালু হবে বলে মন্তব্য করেছেন। গতকাল শনিবার বিকেলে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নবদ্বীপ ব্লক কমিটির উদ্যোগে নবদ্বীপের ভালুকায় মতুয়া সনাতনী ধর্মীয় মহাজাগরণ মেলায় বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2019 সালে ঠাকুরনগরে এসে যে কথা দিয়েছিলেন তা মেনে লোকসভা ও রাজ্যসভায় সিএএ গৃহীত হয়েছে। এ প্রসঙ্গে আজ রোববার রেডিও তেহরানের শ্রোতা ও বনগাঁ হজ ট্রেনিং সেন্টারের সম্পাদক আলহাজ মাওলানা রবিউল ইসলাম মন্ডল বলেন,
ভারতের নাগরিকত্ব আইন যেটা সিএ বলা হয় এটা মূলত কেন্দ্র সরকারের আওতায়, এটা নিয়ে বারবার এই ভোটের আগে জিগির করে এটা কোনো দরকার নেই, ক্ষমতায় আছে করুক তাতে আমাদের কোনো ব্যাপার নেই। আমরা দেখেছি ইতিপূর্বে ভারতবর্ষে সমস্ত ঐতিহ্যবাহী জায়গাগুলোর নাম তারা নিমিশে পরিবর্তন করছে, সেখানে এত দিগির কিছু নেই। প্রতি নির্বাচন এলেই আমরা দেখেছি এটা বলে, এবারেও দেখছি যে সামনে পঞ্চায়েত নির্বাচন হবে, সে পঞ্চায়েত নির্বাচন আগে ওটা ওদের মানে কি বলবো, ওটা ওদের বারবারের ইস্যু যে ভোট ব্যাংক বেশি করার জন্য এটাকে সামনে রেখেই এই সিএ ব্যাপার কথা বলে।
অন্যদিকে বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, আমরা আশাবাদী, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, নবদ্বীপের এই সম্মেলন থেকে আওয়াজ তুলব, অবিলম্বে পশ্চিমবঙ্গে সিএ চালু করা হোক। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ আজ দুবাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন। পরিবারের লোকজনের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ এ খবর দিয়েছে। তার বয়স হয়েছিল 79 বছর। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। পারভেজ মোশাররফের মৃত্যুর খবর প্রচার হওয়ার পরপরই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR এক বিবৃতিতে জানিয়েছে, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ এবং সশস্ত্র বাহিনীর বিভাগীয় প্রধানরা জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম বিভাগ জেনারেল মোশাররফের রুহের মাগফেরাত কামনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে পাকিস্তানের জাতীয় সংসদের চেয়ারম্যান সাদিক সারঞ্জানি গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং পারভেজ মোশাররফের পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জানিয়েছেন। গত জুন মাসে পাকিস্তানের সাবেক এই সেনাশাসক দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন এবং মারাত্মক জটিলতা নিয়ে তিনি সময় পার করছিলেন। চীনের প্রতিরক্ষা বিষয়ক প্রতিষ্ঠানগুলো রাশিয়াকে সামরিক কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করছে। মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। পত্রিকাটি দাবি করেছে, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে যাতে রাশিয়ার কাছে এ ধরনের সরঞ্জামাদি পৌঁছাতে না পারে তার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা থাকা সত্ত্বেও রাশিয়ার কাছে কয়েক হাজার চালান সফলতার সঙ্গে পৌঁছেছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউক্রেনকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার রকেট বা ক্রুজ টাইপের বোমা দেবে বলে ঘোষণা করেছে আমেরিকা। এদিকে রাশিয়ার জাতীয় নিরাপত্তা বিষয়ের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার গভীরে বা ক্রিমিয়া উপদ্বীপে হামলা করা হলে তা রাশিয়ার উপর হামলা বলে ধরে নেওয়া হবে এবং এতে সংঘাত বেড়ে যাবে। এ সম্পর্কে এবারে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী আমির হোসেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার রকেট বা ক্রুজ টাইপের বোমা দিবে বলে ঘোষণা করেছে। $220 কোটি একগুচ্ছ সাহায্যের আওতায় এসব অস্ত্র দেওয়া হবে বলে পেন্টাগন শুক্রবার ঘোষণা করেছে। বিশেষ ধরনের এইসব বোমা রুশ সেনা অবস্থানগুলোর সীমানার 150 কিলোমিটার গভীরে আঘাত হানতে পারবে, যাতে ইউক্রেন তার হাতছাড়া হওয়া ভূখণ্ডগুলো পুনরুদ্ধার করতে পারে। এসব বোমা রাশিয়ার সামরিক তদারকির মূল কেন্দ্রগুলো সহ অস্ত্রগুদাম ও বিমান ঘাঁটিগুলোর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, আমাদের অস্ত্রগুলো যত বেশি দূরপাল্লার হবে ততই আমাদের সেনারা বেশি সক্রিয় হবে এবং রাশিয়ার নৃশংস হামলা ততই দ্রুত শেষ হবে। ইউক্রেন অনেক আগ থেকেই দূরপাল্লার অস্ত্র দিতে মার্কিন সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল। ইউক্রেনে যুদ্ধ চলছে প্রায় 1 বছর ধরে। ইউক্রেনে নজিরবিহীন মাত্রায় পশ্চিমা সামরিক সাহায্য আসতে থাকায় যুদ্ধ থামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, বরং যুদ্ধ আরও প্রকট রূপ নিয়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা জোরদার হচ্ছে। মার্কিন সরকার মুখে মুখে যুদ্ধ থামাতে আগ্রহী বললেও বাস্তবে রাশিয়াকে দুর্বল করতে ও যত বেশি সম্ভব সংকটে জড়িয়ে রাখতে চায় মার্কিন সরকার ও পশ্চিমা মিত্ররা। তাই দিনকে দিন ইউক্রেনের প্রতি কৌশলগত সামরিক সাহায্য জোরদার করছে। রাশিয়া পশ্চিমাদের গতিবিধির উপর কড়া নজর রাখছে এবং ক্রিমিয়ার উপর ইউক্রেনের হামলার আশঙ্কা করছে। রাশিয়ার জাতীয় নিরাপত্তা বিষয়ের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়ার গভীরে বা ক্রিমিয়া উপদ্বীপে হামলা করা হলে তা রাশিয়ার উপর হামলা বলে ধরে নেওয়া হবে এবং এ ধরনের হামলার ফলে রাশিয়া যে কোনো অস্ত্র ব্যবহার করে এর জবাব দিতে পারে। যে কোনো অস্ত্র বলতে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছে। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ কমাতে প্রয়োজনে সমঝোতা স্মারকে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ কমাতে প্রয়োজনে সমঝোতা স্মারকে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। অভিবাসন ব্যয় কমানো সহ প্রয়োজনে আরও নতুন সংযোজনের ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। আর এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে চলতি মাসেই ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বসবে ঢাকা কুয়ালালামপুর। পরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল জানান, বর্তমানে যে প্রক্রিয়ায় কর্মী নিয়োগ হচ্ছে তা পুনর্মূল্যায়ন করছে মালয়েশিয়া। 2021 সালের 19 ডিসেম্বর দীর্ঘ টানাপোড়েনের পর মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয় বাংলাদেশের। এরপর কর্মী প্রেরণের পদ্ধতি ঠিক করতেই কেটে যায় আরও 8 মাস। সব জটিলতা শেষে 2022 সালের আগস্টের শেষ দিকে দেশটিতে কর্মী যাওয়া শুরু হয়। তবে নানা জটিলতায় এখনও কাঙ্ক্ষিত সংখ্যক কর্মী পাঠাতে পারেনি বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় আজ রোববার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইলের নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, কর্মীদের স্বার্থে প্রয়োজনে সমঝোতা স্মারক পরিবর্তন, অভিবাসন ব্যয় কমানোর প্রক্রিয়া নিয়ে একমত হয়েছে মালয়েশিয়া। মন্ত্রী বলেন, চলতি মাসেই ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এসব বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।
আগের সরকারের সাথে আমাদের যা কিছু কথা হয়েছে এখানে কিন্তু বিরাট একটা পরিবর্তন আসবে, এই জিনিসটা আমাদেরকে উনি আশ্বস্ত করেছেন। অ্যান্ড আমার বিশ্বাস যে এই পরিবর্তন যে আগামী ওই যে কথা যেটা বলেছে আমাদের যে এমওইউ যেটা আছে, হ্যাঁ এটাকে রিভিজিট করা, একটাকে এখানে যদি প্রয়োজন হয় আমরা আরও কিছু চেঞ্জ করব অথবা যাতে আরো ইজিয়ার হয়ে যায়।
এ বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুন ইসমাইল জানান, বর্তমান প্রক্রিয়ায় তাদের লক্ষ্যে পৌঁছানো না গেলে পরিবর্তন আনতে প্রস্তুত রয়েছে মালয়েশিয়ার সরকার।
টুডেস মিটিং ইজ ভেরি মাচ গাইডেড অন এমওইউ, হোয়াট আর দ্য থিংস দ্যাট হ্যাজ বিন এগ্রিড আপন, ইনক্লুডিং এরিয়া দ্যাট টাচ অন দ্য মাইগ্রেন্ট কস্ট,
গত শনিবার বাংলাদেশে প্রথমবারের মতো সফরে এসেছেন দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে 15 লাখ বিদেশি কর্মী কাজ করে মালয়েশিয়ায়, এর মধ্যে শীর্ষে আছে বাংলাদেশের কর্মীরা। নিলয় রহমান, রেডিও তেহরান ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহির শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহির শুভ জন্মবার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামের অনন্য মহামানবী হযরত জয়নাব সালামুল্লাহি আলাইহা শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
হযরত জয়নাব সালামুল্লাহি আলাইহার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আমাদের এই বিশেষ আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ প্রত্যাশা করছি।
হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহার শুভ জন্মবার্ষিকীতে আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ মোবারকবাদ এবং এই মহামানবীর শানে পেশ করছি অসংখ্য সালাম ও দরুদ। মহিয়সী নারী জয়নাব সম্মান মর্যাদা আর অতুলনীয় বীরত্বের কারণে ইতিহাসে স্বর্ণোজ্জ্বল হয়ে আছেন। কুফায় ইবনে জিয়াদের দরবার সহ নানা স্থানে এবং দামেশকে ইয়াজিদের দরবারে বন্দী অবস্থায় ইমাম হুসাইন আলাইহিসসালামের বোন হযরত জয়নাব যেসব সাহসী বক্তব্য রেখেছিলেন তা ইতিহাসে অমর হয়ে আছে। হযরত জয়নাব ষষ্ঠ হিজরির পাঁচই জমাদিউল আব্বাল জন্মগ্রহণ করেন এবং শাহাদত বরণ করেন হিজরি ৬২ সনের ১৫ই রজব। তিনি ছিলেন হযরত আলী ও ফাতিমার তৃতীয় সন্তান। তাঁর জন্মের সংবাদে খুশি হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কন্যার নাম রাখো জয়নাব, অর্থাৎ বাবার অলংকার। রসুল খোদা জয়নাবকে কোলে নিয়ে চুমু খেয়ে বললেন, সবার উদ্দেশ্যে বলছি, এই মেয়েটিকে সম্মান করবে, কেননা সেও খাদিজার মতো।
হযরত জয়নাবের জীবন রাসূল খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, হযরত আলী এবং হযরত ফাতেমার মতো মহান ব্যক্তিবর্গের সান্নিধ্য পেয়ে ধন্য ও পবিত্র হয়েছে। এরা ছিলেন পূত পবিত্র এবং মানবীয় সব মহতী গুণের আদর্শ। হযরত জয়নাব সেই শিশুকাল থেকেই ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং আধ্যাত্মিক ঐশ্বর্যে ভরপুর। সেই ছোট্টবেলায় তিনি একবার তাঁর মা ফাতিমার গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় ভাষণ শুনেছিলেন। সেই ভাষণ তার মুখস্থ হয়ে যায় এবং পরবর্তীকালে ওই ভাষণের একজন বর্ণনাকারী হয়ে যান তিনি। তাঁর এই সচেতনতা এবং তীক্ষ্ণ স্মৃতিশক্তির জন্য তাকে সবাই আকিলা তথা বুদ্ধিমতী ও চিন্তাশীল নামে অভিহিত করতেন।
হযরত জয়নাব শিশু বয়সে প্রিয় নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হারান। তার অল্প পরেই হারান মা ফাতেমাকে। এরপর তাকে লালন পালন করেন প্রিয় পিতা হযরত আলী। পিতার তীক্ষ্ণ জ্ঞান গরিমা, আধ্যাত্মিকতা, নীতি নৈতিকতা আর সচেতন প্রজ্ঞার ঐশ্বর্যে নিজেও সমৃদ্ধি অর্জন করেন এবং এভাবেই তিনি বেড়ে ওঠেন। যে যুগে অধিকাংশ নারী ছিল প্রায় মূর্খ ও নিরক্ষর, সে সময় হতেই হজরত জৈনাব ছিলেন ইসলামী সংস্কৃতির প্রচারক ও প্রশিক্ষক। তাঁর জ্ঞান ও আধ্যাত্মিকতার খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে, ফলে তাঁর প্রশিক্ষণ ক্লাস ও কোরআন তাফসিরের ক্লাসে যোগ দিতে নারীরা উদগ্রীব থাকত। তিনি যতদিন মদিনায় ছিলেন ততদিন মদিনার মানুষ তাঁর জ্ঞানের আলোয় আলোকিত হয় এবং যখন তিনি কুফায় ছিলেন তখনও তিনি সেখানকার জনগণকে জ্ঞানের ঐশ্বর্যে সমৃদ্ধ করেন।
হযরত জাইনাবের বিয়ে হয়েছিল চাচাতো ভাই ও সম্পদশালী ব্যক্তি আবদুল্লাহ ইবনে জাফারের সাথে। কিন্তু হযরত জাইনাব কখনো বস্তুবাদী ছিলেন না। তিনি শিখেছিলেন কখনোই এবং কোনোভাবেই অত্যাচারীদের লোভনীয় মোহের কাছে সত্যের অমূল্য সম্পদ বিসর্জন দেয়া যাবে না। তাই তিনি তাঁর ভাই ইমাম হুসাইন আল ইসলাম এর সাথে দিনকেও জীবিত রাখার সংগ্রামে শরিক হন। বিয়ের সময় হযরত জাইনাব শর্ত দিয়েছিলেন যে তিনি সারা জীবন তাঁর ভাই ইমাম হুসাইনের পাশে থাকবেন। আবদুল্লাহও তাঁর এই শর্তে মেনে নিয়েছিলেন। সেজন্যই তিনি মদিনা থেকে কারবালায় ইমাম হুসাইন আল ইসলামের ঐতিহাসিক সফরকালে তাঁর সাথে এগিয়ে এবং জালিম ইয়াজিদের দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বীরত্বের অনন্য ইতিহাস সৃষ্টি করেছিলেন।
হযরত জৈনাব সালামুল্লাহ আলাইহার ব্যক্তিত্বকে ভালোভাবে চেনা যায় আশুরার ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে এবং বিশেষ করে নবীজির আহলে বাইতের সদস্যদের বন্দী হবার ঘটনায়। বিনয় ও নম্রতা, সত্যবাদিতা ও ভদ্রতা, আত্মত্যাগের পাশাপাশি বীরত্ব ছিল তাঁর চরিত্রের ভূষণ। পিপাসায় কাতর হওয়া সত্ত্বেও তিনি কারবালায় নিজের অংশের পানিটুকু দান করেছিলেন শিশুদেরকে। হযরত জৈনাবের ভূমিকা ছাড়া কারবালার বিপ্লব পূর্ণতা পেত না ও এর প্রকৃত ইতিহাসও প্রকাশ হত না। আল্লাহকে তিনি গভীরভাবে চিনেছিলেন। আল্লাহর ইবাদতের প্রতি তাঁর ছিল প্রবল আকর্ষণ। নামাজ বা আল্লাহর স্মরণই ছিল তাঁর মানসিক প্রশান্তির রহস্য। খোদা প্রেমে ডুবে থাকতেন বলেই দুনিয়ার কোনো দুঃখ কষ্টই তাঁকে বিচলিত করত না।
হযরত জাইনাব, তাঁর ভাই ইমাম হুসাইন আল ইসলাম ও অন্য প্রিয়জনদের শাহাদতের পর কঠিনতম সে দিনগুলোতে অত্যন্ত ধৈর্য নিয়ে বীরত্বের সাথে সুস্পষ্ট ও উপযুক্ত বক্তব্য রেখে ইসলামের শত্রুদের অপদস্থ করেন। আর এভাবে মহান আল্লাহর প্রতি তাঁর গভীর আস্থা ও নির্ভরশীলতা এবং ধৈর্য শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন তিনি। তিনি রক্ত পিপাসু উমাইয়া শাসকদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নবীজির আহলে বাইতের সত্যতাকে সংরক্ষণ করেন এবং কারবালায় ইমাম হুসাইন আল ইসলাম ও তাঁর সঙ্গী সাথীদের বিজয় হয়েছে বলে ঘোষণা করেন। ইয়াজিদের দরবারে তিনি যেরকম তেজস্বী বক্তব্য রেখেছেন তা সবার অন্তরে স্থায়ীভাবে গেঁথে গিয়েছিল এবং আলী আল ইসলামের স্মৃতিকেও জাগিয়ে তুলেছিলেন। তিনি সবসময় কোরআনের উদ্ধৃতি দিয়ে বক্তব্য রাখতেন যাতে তা প্রামাণ্য হয়।
বাকপটু ইবনে কাসির হযরত জৈনাব সালামুল্লাহ আলাইহির বক্তৃতা শুনে কেঁদে কেঁদে বলেছিলেন, আমার বাবা মা তোমার জন্য উৎসর্গিত, তোমার গুরুজনেরা সবচেয়ে উত্তম মুরব্বী, তোমাদের ঘরের শিশুরাই সবচেয়ে ভালো এবং তোমাদের ঘরের রমণীরা সর্বোত্তম নারী। তোমাদের বংশ সব বংশের উপরে এবং কখনোই পরাজিত হবে না। হযরত জৈনাব সালামুল্লাহ আলাইহা দীনের ব্যাপারে সচেতনতা, দুর্দশায় ধৈর্য ধারণ এবং সৎ জীবনযাপনের মাধ্যমে ইমানের আদর্শ তুলে ধরেছিলেন। তাঁর দৃষ্টিতে সত্যের পথে এবং আল্লাহর পথে জীবন বিলানো এমন এক সৌন্দর্য যা চিরন্তন প্রশংসার দাবিদার। তাই তিনি আশুরার বীরদের অনন্য আত্মত্যাগের প্রশংসা করে জালিম ইবনে জিয়াদের পরিহাসের জবাবে বলেছিলেন, আমি তো সৌন্দর্য ছাড়া অন্য কিছু দেখি না।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার শুভ জন্মবার্ষিকীতে আমাদের উচিত ধর্মের জন্য সর্বোচ্চ কোরবানির শিক্ষা নেয়া। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন।
সবাইকে জানাচ্ছি আবারও অজস্র শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ সবাইকে সঙ্গ দেওয়ার জন্য। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গে হোক আপনার আমার।
এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 5 ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, গ্যাস বিদ্যুতে আর কত ভর্তুকি দেয়া যায়, বললেন প্রধানমন্ত্রী প্রথম আলো। মানব জমিনের শিরোনাম, জাপা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে জিএম কাদেরের বাধা নেই। তথ্যমন্ত্রী বললেন, বিপুল সংখ্যক ভোট পাওয়ায় হিরো আলমকে অভিনন্দন। বাংলাদেশ প্রতিদিন, ওবায়দুল কাদের বললেন, এই নাম নিয়ে অহেতুকার বিতর্কে আমি যেতে চাই না। যুগান্তরের খবর, কালের কণ্ঠ লিখেছে, রমজানে বিনামূল্যে চাল পাবে 1 কোটি পরিবার। ইত্তেফাক, কলকাতা শিরোনাম, আদানির স্ত্রী ভাইয়েরাও দুর্নীতিগ্রস্ত। আনন্দবাজার পত্রিকা, নির্বাচনে বন্ডের মাধ্যমে আদানিরা 500 কোটি টাকা দিয়েছে তৃণমূলকে গণশক্তি। অসমে এবার থানা ঘেরাও করল মহিলারা, নাবালিকা বিয়ের দায়ে গ্রেপ্তার কাজী, পূবের কলম। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, প্রথমে বাংলাদেশের একটি খবরের দিকে দৃষ্টি দেব। খুলনায় বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ঝিনাইদহে 12টি বাস থেকে নামিয়ে বিএনপির কর্মীদের মারধর করা হয়েছে বলে দৈনিক প্রথম আলো খবর দিয়েছে। এর মধ্যে 71 বছর বয়সী এক নেতাও ছিলেন। কি বলবেন আপনি এ সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। শুধু প্রথম আলো না, আরো বিভিন্ন পত্র পত্রিকা থেকে খবর পেয়েছি। অত্যন্ত দুঃখজনক আপনি যে প্রসঙ্গটি তুললেন, যে একজন 71 বছর বয়সী নেতা, তিনি 3 বারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বর্তমানে উপজেলার দ্বিতীয় সহসভাপতি, তাকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে। এবং তিনি আফসোস করে বলেছেন যে তারা যাকে মারধর করেছেন তারা সবাই তার নাতির বয়সী বা তার চেয়ে কম বয়সী। এই আফসোসের ভেতর দিয়ে একটি চিত্র আমাদের সামনে পরিষ্কার হচ্ছে, সেটি হচ্ছে যে দেশের মানুষের ভেতরে রাজনীতির নামে মারাত্মকভাবে মনুষ্যত্ব বোধের অবক্ষয় ঘটেছে, এটা উধাও হয়ে যাচ্ছে। বিএনপি করুক, আওয়ামী লীগ করুক বা যে রাজনৈতিক দলই করুক না কেন, সমাজে বয়সী মানুষের প্রতি একটা আলাদা দরদ, শ্রদ্ধা, ভালোবাসা থাকার কথা, এটি ছিল, সেটি আর থাকছে না। এই যে অপরাজনীতি, এই অপরাজনীতি আমাদের দেশটাকে শেষ করে ফেললো। এই অপরাজনীতি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না, এবং এর দায়িত্ব আমি মনে করি রাজনৈতিক দলগুলোর নেতাদের, তাদের যে সমস্ত চুনোপুটি পর্যায়ের নেতা কর্মী যারা এই ধরনের অপরাধমূলক তৎপরতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে আমার মনে হয় যে এটি বন্ধ হয়ে যায়। আর যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা আশকারা পায় এবং দিন দিন এই সংকট সমাজে বাড়বে, এতে আমাদের সমাজ ক্ষয়ে যাবে। প্রতিদিন আমাদের সমাজ সর্বনাশ হয়ে যাচ্ছে এই ধরনের আচরণ, এই ধরনের কর্মকাণ্ডের কারণে।
জনাব সিরাজুল ইসলাম, এবার আন্তর্জাতিক একটি খবরের দিকে দৃষ্টি দেব। কিয়েভকে অস্ত্র দিতে থাকলে ইউক্রেন ছাই হয়ে যাবে, একথা বলেছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। আসলে ইউক্রেন যুদ্ধ যাচ্ছে কোথায়?
জি, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ, তিনি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন সময়ে গণমাধ্যমের সাথে কথা বলে আসছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকেন। আসলে যে তিনি যখন 2010-11-12 সালের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন, তখনও তাকে অতিশয় শান্ত প্রকৃতির মানুষ বলে সবাই মনে করতেন, কিন্তু এই যুদ্ধ শুরুর পরে তার বিভিন্ন বিবৃতি বক্তব্য থেকে আমরা একটি বিষয় পরিষ্কার হচ্ছি যে তিনি যথেষ্ট শক্ত কথা বলছেন। যাই হোক, তিনি যে অবস্থান থেকে কথা বলছেন সেটি হচ্ছে, তিনি বর্তমানে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান প্রেসিডেন্ট পুতিন যে বক্তব্য না দেন সেই বক্তব্যই মূলত দিতে হয় মেদভেদেব। অর্থাৎ রাশিয়া যে যুদ্ধটা শুরু করেছে সেই যুদ্ধ খুব সাধারণ কোনো যুদ্ধ নয়, এর একটা পরিণতি তারা দেখতে চায়। সেক্ষেত্রে পশ্চিমা বিশ্ব যেহেতু ইউক্রেনের পক্ষে ব্যাপকভাবে নেমেছে, অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে এবং প্রচুর পরিমাণে অর্থ এবং সামরিক সহায়তা দিচ্ছে, এর বিপরীতে রাশিয়াকে কাজ যদি করতে হয় তাহলে শক্তভাবেই করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। সেই অবস্থানটায় গ্রহণ করেছে রাশিয়া এবং সেই অবস্থানই ব্যক্ত করে চলেছেন দিমিত্রি মেদভেদেব। সেক্ষেত্রে তিনি কয়েকবার বলেছেন যে রাশিয়ার সামরিক ডক্ট্রিন অনুসারে যদি প্রয়োজন হয় রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে। সেক্ষেত্রে আমরা মনে করি যে এই যুদ্ধ খুব সাধারণ কোনো যুদ্ধ নয় এবং দিন দিন এই যুদ্ধ তার একটা চরম পরিণতির দিকে যাচ্ছে বলে আমার মনে হয়।
তো জনাব শাহাদুল ইসলাম, আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। বিচারপতি নিয়োগের পরও কলেজিয়াম বিবাদ অব্যাহত, সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, ফের প্রকাশ্যে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় আইনমন্ত্রীর দ্বন্দ্ব। শনিবার কেন্দ্রকে বিচারপতি নিয়োগ নিয়ে শীর্ষ আদালতের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। কেউ কেউ অভিযোগ করেছিলেন কেন্দ্রকে কার্যত হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ইস্যুতে এবার নাম না করে শীর্ষ আদালতের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। তার কথাই, এই দেশে যদিও কেউ মালিক হয়ে থাকে তাহলে সেটা জনতা, আমরা সকলে তাদের সেবক, কেউ কাউকে হুঁশিয়ারি দিতে পারে না। এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের 150 বছর উপলক্ষে রোববার প্রয়াগরাজে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কিরণ রিজু এসব কথা বলেন। শুনলেন বীরভূমের পুলিশ সুপার। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, সরানো হল বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে, তার জায়গায় আসছেন সুন্দরবন পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায়। সুন্দরবন পুলিশ জেলার সুপার পদে নিয়ে আসা হচ্ছে কোটেশ্বর রাও নালাবতকে। ঘটনাচক্রে শনিবার রাতেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বীরভূমের মাড় গ্রামে। আদানির স্ত্রী ভাইয়েরাও দুর্নীতিগ্রস্ত। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, গত কয়েকদিন ধরে শেয়ার বাজারে বিপর্যয়ের মুখে পড়েছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। তাঁর শিল্পগোষ্ঠীর শেয়ারের দর হু হু করে নেমেছে, মুখ থুবড়ে পড়েছে আদানিদের সব সংস্থা। আমেরিকার লগ্নি সংক্রান্ত গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ গত সপ্তাহে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে একটি রিপোর্ট প্রকাশ করে। তারপর থেকেই তাদের শেয়ারের দাম ধসেছে। রিপোর্টে একা গৌতম আদানি বা তার সংস্থা নয়, আদানি পরিবারের আরও একাধিক সদস্যের দিকে আঙুল তুলেছে হিন্ডেনবার্গ। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠানের প্রান্তিক আয়োজনায় রয়েছে আলোকোজ্জ্বল দশ প্রভাত।
আলোকোজ্জ্বল দশ প্রভাত,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। 44 বছরে ইরানের গৌরবময় ইসলামী বিপ্লব শীর্ষক বিশেষ আলোচনার তৃতীয় পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানে ইসলামী বিপ্লবের শত্রুরা সাম্প্রতিক সময়ে তথা গত কয়েক মাসে ইসলামী এই দেশ ও ইসলামী বিপ্লবের বিরুদ্ধে ব্যাপক প্রচার, যুদ্ধ চালিয়ে এবং ভাড়াটে সন্ত্রাসী ও দাঙ্গাবাজদের ব্যবহার করে এমন ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে ইরানের ইসলামী বিপ্লব ও রাষ্ট্র ব্যবস্থা জনপ্রিয়তা হারিয়ে ভেঙে পড়ছে বা বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। দেশটির নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ছে বলে তারা তুলে ধরতে চেয়েছে। ইরানের কয়েকটি শহরে সহিংসতা ও দাঙ্গার কয়েকটি ঘটনার পর দাঙ্গাবাজীদের বিরুদ্ধে এবং সন্ত্রাসের বিরুদ্ধে গোটা ইরানে ব্যাপক গণবিক্ষোভ অনুষ্ঠানের ঘটনা ওইসব প্রচারণাকে ভিত্তিহীন ও অসার বলে প্রমাণ করেছে। পশ্চিমা শক্তিগুলো ইরানে বিচ্ছিন্নতাবাদ উস্কে দিয়ে কুর্দিস্তান, বেলুচিস্তান ও আরব ভাষাভাষী খুজিস্তান অঞ্চলকে ইসলামী ইরান থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালিয়ে এসেছে ইসলামী বিপ্লবের পর থেকেই। এইসব অঞ্চলে সক্রিয় কোনো কোনো সন্ত্রাসী গোষ্ঠীও গত কয়েক মাসে পশ্চিমা শক্তিগুলো ও তাদের স্থানীয় সেবাদাস কোনো কোনো সরকারের মদদে সক্রিয় হওয়ার চেষ্টা করেছে।
কিন্তু ইরানের বিপ্লবী জনগণ ও নিরাপত্তা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় জননিরাপত্তাকে বিঘ্নিত করার নানা প্রচেষ্টা এবং বিচ্ছিন্নতাবাদীদের সন্ত্রাসী অভিযান চালানোর প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছে। ইরানের নিরাপত্তা বাহিনীগুলো বেশ ইহুদিবাদী ইসরায়েলের মদতপুষ্ট কয়েকটি গুপ্তচর চক্রকে গ্রেপ্তার করেছে এবং গত কয়েক মাসে চোরাই পথে আসা বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইরাকের কুর্দিস্তানে সক্রিয় কুর্দি সন্ত্রাসীদের বহু ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, ফলে সার্বিকভাবে ইরানের নিরাপত্তা পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে গেছে। পশ্চিমা প্রচার মাধ্যমগুলো ইরানের শিরাজ শহরে একটি মাজারে সন্ত্রাসী দায়েশ বা আইএসের এক নৃশংস হামলার ঘটনাকে প্রথমে ইসলামী সরকার বিরোধী গণরোষের প্রকাশ বলে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু দায়েশ ওই হামলার দায়িত্ব স্বীকার করলে ওই প্রচার মাধ্যমগুলোর মিথ্যাচারের বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়ে পড়ে।
ইসলামী ইরানে সম্প্রতি পশ্চিমা শক্তিগুলোর উস্কানিতে যেসব দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাতে সাধারণ জনগণের খুব কম অংশেরই সংযোগ ছিল। বিক্ষোভ ও দাঙ্গায় অংশগ্রহণকারী যুবক বা জনতার সংখ্যা কোথাও হাজার খানেক ছাড়িয়ে যায়নি এবং বেশিরভাগ ক্ষেত্রে তা ছিল অস্ত্রধারী একদল ভাড়াটে সন্ত্রাসী সহ বড়জোর 20-30 জনের কর্মকাণ্ড। তেহরানে মাহসা আমিনি নামের এক কুর্দি যুবতীর অসুস্থতাজনিত ঘটনা ক্রমিক মৃত্যুকে পুলিশের নির্যাতনে মৃত্যু বলে প্রচার করে জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করা হয়। পশ্চিমাদের নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়ায় এইসব মিথ্যাচার প্রচারের জন্য খুব কম সময়ে লাখ লাখ ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়, ফলে এসব প্রচারণায় বিভ্রান্ত হয়ে বেলুচিস্তান ও কুর্দিস্তান অঞ্চলের অনেক সরলমনা জনগণ বিভ্রান্ত হলেও তারা খুব শীঘ্রই বাস্তব ঘটনা উপলব্ধি করতে পেরে বিদেশি মদতপুষ্ট ভাড়াটে সন্ত্রাসী বা দাঙ্গাবাজদের খপ্পর থেকে নিজেদের সরিয়ে নেন। সোশ্যাল মিডিয়াগুলোই পশ্চিমাদের কোনো কোনো অনুচর বিদেশের বা আফগানিস্তানের কোনো কোনো সন্ত্রাসী হামলার ঘটনার ছবি ব্যবহার করে দাবি করা হয় যে তা প্রতিবাদীদের উপর ইরানের নিরাপত্তা বাহিনীর নৃশংস হামলার দৃশ্য।
গত কয়েক মাসে ইসলামী ইরানে ভাড়াটে সন্ত্রাসী ও দাঙ্গাবাজদের হামলায় যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই হলেন নিরস্ত্র পুলিশ বা নিরাপত্তা কর্মী। এছাড়াও স্বেচ্ছাসেবী গণবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীরও কয়েকজন সদস্য এবং একদল সাধারণ মানুষ ও কয়েকজন আলেম শহীদ হন। তাদের জানাজায় ও শোক অনুষ্ঠানে লাখ লাখ মানুষের অংশগ্রহণ ইসলামী বিপ্লবের মূল্যবোধ ও শাহাদাতের সংস্কৃতির প্রতি ইরানের বেশিরভাগ জনগণের গভীর শ্রদ্ধা ও আন্তরিকতাই তুলে ধরেছে। নৃশংস হত্যাযজ্ঞে জড়িত ভাড়াটে সন্ত্রাসীদের কয়েকজনকে যথাযথ বিচার ও তদন্তের পর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর এ নিয়ে পশ্চিমা সরকারগুলো মানবাধিকার গেল গেল বলে হইচই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। অথচ দুঃখজনক বিষয় হল সন্ত্রাসীদের হামলায় নিহত ইরানি শহীদ, পুলিশ, আলেম, ছাত্র ও জনগণের প্রতি পশ্চিমা সরকারগুলো কোনো সহানুভূতি প্রকাশ করেনি, বরং সন্ত্রাস ও দাঙ্গার ঘটনাগুলোর প্রতি প্রকাশ্যেই সমর্থন জানিয়েছে। এমনকি পশ্চিমা সরকারগুলো ইরানের শিরাজে দায়েশের সন্ত্রাসী হামলারও কোনো নিন্দা জানায়নি। পশ্চিমা সরকারগুলোর এইসব অবস্থান ইরানের বিচক্ষণ জনগণকে ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের বিষয়ে আগের চেয়েও বেশি সচেতন করে তুলেছে।
ইসলামী ইরানের নারী সমাজকে হিজাব বা শালীন পোশাকের সংস্কৃতির বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা বা প্রচারণাও সফল হয়নি। ইরানের নারী সমাজের বেশিরভাগই এখনও হিজাব বা ইসলামী শালীন পোশাক পরছেন। যারা হিজাবের বিধানকে অবজ্ঞা করছেন তারা সংখ্যায় অনেক কম এবং তারা পশ্চিমা জীবনাচারের প্রভাবে প্রভাবিত ও পশ্চিমা সংস্কৃতির অনুরক্ত পরিবারের সদস্য হিসেবে হিজাবের প্রতি আগেও আগ্রহী ছিলেন না। অবশ্য ইরানের যে নারীরা ইসলামী শালীন পোশাক পরার ক্ষেত্রে কিছুটা অসতর্ক বা সামান্য শিথিলতা প্রদর্শন করছেন তাদেরও বেশিরভাগই ইসলামী বিপ্লব ও ইসলামী মূল্যবোধগুলোর প্রতি শ্রদ্ধাশীল। এইসব বাস্তবতা তথা প্রকৃত পরিস্থিতির আলোকে বলা যায় ইরানের সংখ্যাগরিষ্ঠ জনগণের মান মানসিকতাই ইসলামী বিপ্লব ও এর মূল্যবোধগুলোর আবেদন কোনো ক্ষেত্রে ম্লান হয়নি, বরং ইরানের যুব ও নবপ্রজন্মেরও বেশিরভাগই মহরম ও শাহাদাতের সংস্কৃতি, জিহাদ, দেশ সেবা এবং মানব জাতির শেষ ত্রাণকর্তা তথা ইমাম মাহাদির বিশ্ব বিপ্লবের জন্য সার্বিকভাবে প্রস্তুতি নেয়া ও যোগ্যতা অর্জনের মতো বৈপ্লবিক চিন্তাধারা সহ বৈপ্লবিক নানা কর্মসূচির গভীর অনুরাগী হয়ে ইসলামী বিপ্লবের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
তো শ্রোতা ভাই বোনেরা, আমাদের আজকের এই আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না এই প্রত্যাশা রইল।
همه جا ظلم و ستم، چهره مردم شهر همه گی آینه غم.
الله الله تو بنایی نازنی کن یا الله.
قصرها قصر بلا، حاکمش تشنه خون، مردم شهر فقیر همه در بند و زبون. حقشان قسمت گرگ، فرششان خاک زمین، همه در رنج و عذاب، حاکمش کاخ نشین.
الله الله تو بنایی
نازنین. ابر সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্ল্যান্ড ঘোষণা করেছেন যে রাশিয়ার আটক করা সম্পদ ইউক্রেনের পুনর্গঠনের জন্য পাঠানো হবে। রুশ বিরোধী নিষেধাজ্ঞার অংশ হিসেবে এসব সম্পদ আটক করা হয়েছে। রাশিয়ার গণমাধ্যম বলছে মস্কোর বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা অমান্য করার অজুহাতে রুশ ব্যবসার কাছ থেকে এসব সম্পদ আটক করা হয়েছে। ইউক্রেনকে আয়রন ডোম সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে দেখা হবে বলে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন সিরিয়ায় রাশিয়ার সঙ্গে তিনি কোন রকমের সংঘাত চান না। নেতানিয়াহু ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য সরঞ্জাম আদি দেওয়ার বিষয়ে বলেন, আমি বিষয়টি ক্ষতি দেখব এবং যতটা পারি সর্বোত্তম উপায়ে বিষয়টি বিবেচনার চেষ্টা করব। গতকাল ফ্রান্সের নিউজ চ্যানেল এলসিআইকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা গ্রেফতার অভিযান চালিয়ে প্রায় দুই ডজন ফিলিস্তিনিকে আটক করেছে। এর মধ্যে ইসলামী জিহাদ আন্দোলনের একজন সিনিয়র নেতা রয়েছেন। ফিলিস্তিনের প্রিজনার্স মিডিয়া অফিস আজ জানিয়েছে ইহুদিবাদী সেনারা জেনিন শহরের কাছের আরাবা এলাকা থেকে ইসলামী জিহাদ আন্দোলন নেতা খাদের আদনানকে আটক করে। এদিকে ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে গত মধ্যরাতে ইহুদিবাদী সেনারা 40 বছর বয়সী আদনানের বাসায় হানা দেয় এবং তার পরিবার পরিজনকে ভীত সন্ত্রস্ত করে তোলে। ইসলামী জিহাদ আন্দোলনের এই নেতা সাম্প্রতিক বছরগুলোতে কয়েকবার আটক হয়েছেন এবং বিভিন্ন মেয়াদে জেল খেটেছেন। প্রশাসনিক আটক আদেশের বিরুদ্ধে তিনি কয়েকবার আমরণ অনশন ধর্মঘট করেছেন। শিরোনামগুলো আরও একবার, ইরানের ত্রুটির কারণে ভিয়েনায় পরমাণু আলোচনা বন্ধ হয়নি বলেছেন আলী বাকেরি, রাফায়েল গ্রোসিকে সতর্ক করল তেহরান। কিয়েভ সরকারকে অস্ত্র দিতে থাকলে ইউক্রেন ছারখার হয়ে যাবে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুঁশিয়ারি। গ্যাস ও বিদ্যুৎ খাতে ভর্তুকি বন্ধের ইঙ্গিত, ক্রয়মূল্যে কিনতে চাইলে সরবরাহ সম্ভব হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হবে, বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ঘোষণা। এবারে সরাসরি যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অফ ইরান। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ।
Տեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։